সঙ্গে রাষ্ট্রীয় সন্তান, কিন্তু রাধিকা আগে হয়েছে। তিনি রাধিকাকে প্রসন্ন করবার জন্য আপনার সব শুনেছেন যে কিরকম হয় তাহলে পায়ের ছাপ ইত্যাদি দেখে আগে আগে গিয়ে তারপরে রাধিকাকে তিনি প্রসন্ন করেছেন। অতএব সব থেকে শ্রেষ্ঠ শ্রীমতী রাধিকা, এই রাধিকার স্থান হচ্ছে এই কুণ্ড, এই অভিন্ন বৃন্দাবন, এইটা হচ্ছে ঋতুদি, এইখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুর, এই সবগুলিকে বর্ণন করেছে। আজকে আমরা থাক, আগামী দিনেতে আমরা যখন ওখানে ঋতুদি পেয়ে যাব তখন আরো কিছু বিশেষ যদি থাকে ওখানে বলব। গৌর প্রমাণ আনন্দ জনসালা গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় ভক্তায় নমো নমঃ। আমরা নদীতে শেষ দক্ষিণ প্রান্তে সমুদ্র গঠিতে এসেছি। এই স্থানকে কুমুদ বন বলেছে, বৃন্দাবনে যে কুমুদ বন, মধুবন, তাল বন, কুমুদ বন, সখাগণকে নিয়ে এখানে কৃষ্ণ যেরকম বৃন্দাবনেতে লীলা করেছেন এইরকম ভাবে এইখানে তো চৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্তগণকে নিয়ে কীর্তন মন্ডল ইত্যাদি নিয়ে মধ্যাহ্নিক এইসবগুলি লীলা করেছেন। এইখানে আবার সমুদ্র সেনের সম্বন্ধে আপনারা স্মরণ করলেন। আমার এখানকার যে বিশেষ যে কথা আছে, আমরা পূজ্যপাত্র বিক্রম রায়ের
আমার প্রথম অস্ত্রে এইভাবে নিক্ষেপ করলাম, সূর্যপাদ মহারাজকে এই বিপক্ষ অস্ত্র প্রদান করতে নিক্ষেপ করতে আমি অনুরোধ করি। বাঞ্ছা
আচার্য সিংহ রূপে নাম প্রেম প্রদায়িনে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ। কৃষ্ণেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায় পূর্বে বলেছি গতি কৃষ্ণ লীলার অত সৌভাগ্য দর্শন করে যে কৃষ্ণের এই মধুর লীলা থেকে মধুর বৃন্দাবনে কৃষ্ণের এই সমস্ত লীলা দর্শন করবার আমি দুর্ভাগ্নী গঙ্গার সঙ্গে প্রয়াগেতে তখন তিনি জড়িয়ে ধরে তাহাকে বলছেন যে সে তো মা তুমি অত সৌভাগ্য আমার এই সব সুযোগ হয় না আমি তোমাকে তোমার পাদ পদ্মে ধুলি নিয়েই আমি তাতে আমি আমার অভীষ্ট পূর্তি হই এ থেকে বেশি আমি কিছু করতে পারি গঙ্গা আদি তীর্থ পরিসেবিত যমুনার পাদ পদ্ম অতএব যমুনাকে যদি যমুনার যদি পাদ পদ্ম তাহলে সিদ্ধান্ত বিরোধ নয় তিনি বললেন যে সে আচ্ছা তোমার কোনো চিন্তা নাই আমি কলিযুগেতে আমি কৃষ্ণকে নিবেদন করব যে তিনি পরিকর সমেত তোমাকে দর্শন দিয়ে তোমার মধ্যে বিহার কর তাই জন্যই তজ্জন্যই চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিতনু গদাধর ওইখানেতে আছেন শ্রীমতী রাধিকা এবং অন্যান্য সমস্ত পরিকরগণকে নিয়ে গঙ্গা যমুনা মিলিত যে নদীর ধামেতে যে গঙ্গা রয়েছেন তার মধ্যে পাঁচজন আছেন অলকানন্দ আর মন্দাকিনীকে নিয়ে ভগীরথ ভাগীরথী একটি ধারা পশ্চিম তীরেতে আর যমুনা মানসী গঙ্গা সরস্বতী ইত্যাদি নিয়ে একটি এটি হচ্ছে পূর্ব দিকে আমাদের মঠ যে দিকে আছে সেই দিকে আর অলক্ষিত ভাবেতে সরস্বতী ওই যে নদীপে হুলোর ঘাটেতে ওইখানেতে তিনি মিলিত হয়েছে এইরকম হাতে পঞ্চবেণী ওখানেতে আছে যে মহাপ্রয়াগ থেকে কোটি গুণ শ্রেষ্ঠ সেইখানেতে পাশেইতে একদিকে রয়েছে ওই যে প্রথমে যেখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু লুকিয়েছিলেন ওটা কি বন কোন জায়গা ওটা হ্যাঁ ঈশ্বরদান ওটা আছে বৃন্দাবন তো এইসব ওইখানে পঞ্চবেণী ইত্যাদি রয়েছে এই সমস্ত গুলিতে মহাপ্রভু তিনি বারকোনা ঘাট ইত্যাদিতে বাল্যকাল থেকে নিয়ে কিশোর অবস্থা পর্যন্ত সন্ন্যাস পূর্ব পর্যন্ত সেই সমস্ত লীলা ক্রীড়া ইত্যাদি করেছেন তখন এই গঙ্গা আর যমুনা দুজনই মিলিত হয়ে মহাপ্রভুর এই ক্রীড়া সৌভাগ্য দান করে দিয়ে তাকে বিবিধ প্রকারের সেবা ইত্যাদি করেছে সমুদ্র দেখে চিন্তা করেন যে হায় হায় আমি দুর্ভাগা আমি মহাপ্রভু কে কৃষ্ণের কোন রকম সেবা করতে পারি নাই এই জন্য এই স্থানেতে তিনি এসে গঙ্গাকে তিনি নিবেদন করলেন যে সে আমার এই সৌভাগ্য হয় নাই, তোমরা তাহার নিকটে প্রার্থনা করে আমাকে কিছু সুযোগ দেন যাতে আমি সেবা করতে পারি, এই জন্য প্রার্থনা করি। যদিও সমুদ্রকে বলা হয় শরৎপতি, মানে সব নদী গণের পতি হচ্ছেন সমুদ্র, তিনি আবার গঙ্গার যমুনারও তিনি পতি রূপেতে বলা হয়েছে, কিন্তু ঠিক এইরকম হয় যে যেরকম হয় গোপীগণের পতি ছিলেন কিন্তু কৃষ্ণই একমাত্র মূল পতি, পরম পতি তিনি, সেই রকম হয়তো গঙ্গা যমুনার সঙ্গে যদি শরৎ পতি সমুদ্রকে বলা হয় পতি, ওই রকম ভাবেতে গৌণ ভাবেতে মুখ্য ভাবেতে নয়, মুখ্য ভাবেতে কৃষ্ণচন্দ্রে হচ্ছেন সকলের পতি। তো সমুদ্র এখানে তে গঙ্গা নিকটতে আসে প্রার্থনা করেন যে তুমি অনুগ্রহ যদি করো তাহলে তোমার মধ্যে আমি এসে তোমার মাধ্যমেতে অনুগত হয়ে আমি গৌরচন্দ্রের কিছু সেবা করতে পারি অথবা তাহার দর্শন করতে পারি। তার জন্য সমুদ্রে এইখানে তিনি আসেন, গঙ্গা নদীর মধ্যে হতে প্রবেশ করে দিয়ে, আর ওই আমরা যে জানিয়েছে কলনা পর্যন্ত কি এই পর্যন্ত এই তার আসে জোয়ারভাটা ইত্যাদি আসে, তো এইখানে পর্যন্ত এসে আর তিনি মহাপ্রভুর লীলা ইত্যাদি দর্শন করেছিলেন এবং তাহার সেবা করবার সুযোগ দিয়েছিলেন। এই জন্য তাহার নাম হচ্ছে সমুদ্র গতি। আর সমুদ্রগড় সম্বন্ধে আপনারা স্মরণ করলেন যে এইখানে তে সমুদ্রসেন নামক রাজা ছিলেন এবং ভীমসেন অশ্বমেধ যজ্ঞ করবার সময়তে বিরাট সৈন্য নিয়ে সমাবেশ করে বিশ্বকে বিজয় করতে 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 ভারতবর্ষে সর্বত্র বিজয় করে দিয়ে এই বঙ্গদেশেতে আসেন। যদি এই বঙ্গবংশ বঙ্গদেশকে যদি আমি বিজয় করে নিতে পারি তাহলে সমস্ত ভারতকে আমি জয় করে নিলাম, তারপরে অশ্বমেধ যজ্ঞ করব। এই যে বহু সৈন্য সামন্ত নিয়ে তিনি এইখানেতে এসেছিলেন, তিনি সমস্ত সৈন্য নিয়ে সমুদ্র সেনের গড়কে চারিদিক দিয়ে ঘেরে ফেললেন। আর সমুদ্র সেন দেখেন যে সুন্দর একটা ঘোড়া, তার মাথাতে লেখা আছে পাণ্ডবগণের অশ্বমেধ যজ্ঞের এইটা ঘোড়া অশ্ব শ্যামকর্ণ ঘোড়া, যদি কেউ ভীমের সঙ্গে যদি যুদ্ধ করতে পারে তাহলে এই ঘোড়াটাকে ধরে নিবে, আর যাহাদের মধ্যে বল পৌরুষ নাই ঘোড়াকে স্পর্শ করবে না। সমুদ্র সেন দেখলেন যে বেশ ভারী একটা সুযোগ আসলো, কৃষ্ণের আরাধনা করে সহজে পাওয়া যায় না, আজ ভীম এসেছেন এখানে পাণ্ডবগণের উপরে, তে কৃষ্ণের অত্যন্ত স্নেহ আছে অনুরাগ আছে, তাদের ভক্তিতে ভগবান বশীভূত, অতএব যদি আজকে ভীমকে কোন রকম ভাবেতে সংগ্রামেতে পরাস্ত করতে পারি, তাহার গদাটাকে চূর্ণ করতে পারি, গায়েতে এমন আঘাত দিয়ে তাকে ধারাশায়ী করতে পারি, তখন ভীম আর্তনাদ করে কৃষ্ণকে ডাকবে, কৃষ্ণ আমার তো শুনবেন না। বৈষ্ণবগণের বৈষ্ণত্ব হচ্ছে দীনতা, তৃণাদপি শুনিয়েছেন তররপি সহিষ্ণু না অমানি না মান দেন কীর্তনীয় সদাহ, কৃষ্ণ ভজন করিবার বড় ছিল সাধ, কিন্তু তৃণাদপি শুনেছে লেগে গেল বাদ। বৈষ্ণবতার মধ্যে দীনতা থাকবে, এমন কি এই বৈষ্ণবতা কি প্রেমের হচ্ছে, প্রেমের পর্যায়বাচী হচ্ছে দীনতা, যদি প্রেম না হয় তাহলে দীনতা হবে না, দীনতা না হলে প্রেম হবে না। এখন সমুদ্র সেন পরম মানে দৈন্যের একরে মূর্তি, তিনি দেখলেন যে সে ভীমের আনুগত্যতে কৃষ্ণের দর্শন করা, তাই তিনি ঘোড়াটাকে একেবারে ধরে বেঁধে দিলেন, বললেন যে যুদ্ধম যুদ্ধ হোক, ভীমের সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো। এমন ভাবে বাণ নিক্ষেপ করলেন যে ভীমের গদা চূর্ণ হয়ে গেল, আর তার ঘায়েতে এমন আঘাত দিলেন যাতে যুদ্ধেতে একেবারেতে তিনি ধরাশায়ী হয়ে গে আর ওই মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন। সমুদ্রে যাচ্ছেন যে ঠিক আছে, এই সময়তে সে ডাক, তখন তিনি ত্রাহি মধুসূদন ত্রাহি মধুসূদন, তোমার ছাড়া আর গতি নাই, তুমি আমাকে রক্ষা করো, আজ পর্যন্ত তুমি আমাদেরকে রক্ষা করেছ। যখন একটি বান ছেড়েছিল, বানের মধ্যে ওই একটা অসুর ছিল, মায়া, কোন মায়াবী অসুর। সে বলেছিল যে আমার বংশকে এই অর্জুন ধ্বংস করেছিল খান্ডব বানেতে, এখন তুমি আমাকে বাণীর অনুসন্ধান করো, আমি পাণ্ডবের সমস্ত সৈন্য সমেত আমি গিলে ফেলব। সে একটি মুখ নিচে করে আর একটি উপরে একবার করে দিয়ে সমস্ত আর গিলতে চলল। ভীম বলল যে, কৃষ্ণ বললেন যে যদি একে পিঠ যদি তোমরা দেখিয়ে দাও তাহলে ফিরে যাবে। সব লোক পিঠ দেখিয়ে দিয়েছেন, অর্জুন ইত্যাদি দেখিয়েছেন, কিন্তু ভীম বলে যে আমি প্রাণ গেলেও পিঠ দেখাবো না। তখন কৃষ্ণ কি করলেন, তাকে কোলে নিয়ে আর নিজে পিঠটা দেখিয়ে দিলেন, বানটা এরকম ভীমকে রক্ষা করেছেন। কিন্তু আজ সেই ভীম একেবারে ধরাশায়ী করে দিলেন, আত্রাহি মধুসূদন করতে সেই সময়তে কৃষ্ণচন্দ্র এসে অলক্ষিত ভাবে সমুদ্র সৈন্যের নিকটেতে এসে তিনি দর্শন দিলেন। কিরকম দর্শন দিলেন, অত্যন্ত শ্যাম সুন্দর বর, পীত বস্ত্র, খুব সুন্দর ভাবে দর্শন করেন, তিনি কৃতার্থ হয়ে গেলেন। তারপরে তিনি কি করলেন, এসে ভীম ইতিমধ্যে একটু স্থির হয়ে আর তিনি দেখছেন, দেখেন যে রাজার আর তো কোনো গতিবিধি নাই, তিনি তো তাহা হাত জোড়ে তাহাকে কৃষ্ণকে তিনি স্তস্তুতি করতে লাগলেন। ভীম দেখলেন যে সেটি বোধ হয় হেরে গিয়েছে, আমারই স্তস্তুতি করছে। তখন তিনি কি করলেন যে, সে বৈষ্ণবরা বড় বঞ্চক, কৃষ্ণ থেকে বঞ্চক আর বড় কেউ নাই, মহাপ্রভু থেকে আর বঞ্চক কেউ নাই, যদি বঞ্চক থাকে তাহলে চৈতন্য মহাপ্রভু বঞ্চক, কর্মী জ্ঞানী যোগী তপস্বী সব লোকে বঞ্চনা করে দিয়ে নিজে ভক্তগণকে প্রেম প্রদান করে, এই জন্য বঞ্চক তার ভক্তগণ পরিকরগণ সেই রকম হয় বঞ্চক। তিনি কি করলেন যে, সে কিছু কর নিয়ে এসে আর ভীমসেন কাছে দিয়ে তাকে বললেন, আমি হেরে গেলাম তুমি জিতে গেল, এত তারা তৃণাদপি শুনি আর অত বঞ্চক এত উদারও, আবার তাকে বঞ্চিত করে দিলেন। এদিকে কৃষ্ণ কি করেছেন, তাহার ওই রকম ভক্তি দেখে সমুদ্র সেনের তিনি কি করলেন, সে একে আর বঞ্চনা করা চলবে না, যে ভীমকে দিই নাই, ভীমকেও বঞ্চনা করেছি, কি বঞ্চনা করেছি, ব্রজেতে প্রবেশ করার অধিকার দিই নাই, আমি তাহাকে ব্রজেতে প্রবেশ করবার অধিকার দিব। তৎক্ষণাৎ তিনি কি করলেন, পরম শ্যাম সুন্দর মুরলীধর এই রূপটা ধারণ করেন, বরহাপীড়ম নটবর কর্ণয়ো কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশম বৈজয়ন্তী চ মালাম রন্ধান বেণুরধর সুধয়া পূরয়ন গোপ বৃন্দৈ বৃন্দারণ্যম সপদরমণম প্রাপিশত গীত কীর্তি। এত সুন্দর শ্যাম সুন্দর রূপ দর্শন, হাত জোড়ে তিনি নিজেকে কৃতার্থ মনে করলেন। দেখেন কি, রাধা ভাব দ্যুতি সুবলিতম নমি কৃষ্ণ, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, রাধা কৃষ্ণের মিলিতনু, কিরকম মিলিতনু, একদিকে মহাভাব আবার রসরাজ তার মধ্যে মিশে গেলেন, রসরাজ মহাভাব মূর্তি শ্রী চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গে তাকে দর্শন করে। এই যে গৌরাঙ্গ রসময় গৌরাঙ্গচন্দ্রের গৌরচন্দ্র যে রসরাজ মহাভাব স্বরূপ, লীলা দেবী বিশাখা দেবী দর্শন করে। সাধারণ লোকের পক্ষে নয়, রাধা কৃষ্ণের যেখানেতে সাক্ষাৎ যদি থাকেন, ভীমসেন রাধা কৃষ্ণকে দর্শন করবার সাত জন্মে
আপনি বললেন
কৃষ্ণের কি হলো তাতে?
ভীমের কি হলো?
কিন্তু ভীমসেনের কাছে গিয়ে কৃষ্ণ যে আনন্দ পান তার কোটি অংশের এক অংশ সমুদ্র সে দিতে পারবে?
আর আপনার কথা কেউ মানবে না, কেউ শুনবে না।
এই প্রকার সংসারে আমরা ভগবানকে চাই। ভগবানকে চাওয়ার অর্থ কি? বহু প্রকারের অধিকারী ব্যক্তি, বহু প্রকারের চাহিদা, কর্মীর ইহলৌকিক পারলৌকিক সুখ, সেই জন্য সে ভগবানকে ভজন করে। জ্ঞানী ইহলৌকিক সুখ অতীব ক্লেশদায়ক, সেটা সে বুঝতে পেরে তা থেকে পরিত্রাণ পেতে চায়, মুক্ত হতে চায়, সে সেই জন্যই ভগবানকে ডাকে, সেও সেই জন্যই হরে কৃষ্ণ বলে। যোগীও সেই প্রকার, আরো তার উপরে অনিমা মহিমা ইত্যাদি সমস্ত ভোগের ঐশ্বর্য সেগুলিকে তারা চাহিদা বলে তাদের বিষয় মনে করেছে। এইরকম সবাই ভক্তি করছে বটে, কিন্তু তাদের এই ভক্তির বিনিময়ে যে বস্তুটি তারা আকাঙ্ক্ষা করছে তার বিচারে তাদের উচ্চাবচ স্থিতি এইটি শাস্ত্রের মধ্যে প্রদর্শিত হয়েছে। ভক্তগণ সবাই তাদের ভক্ত বলা হয়। এই প্রকার কর্মমিশ্রা ভক্তি, জ্ঞানমিশ্রা ভক্তি, যোগমিশ্রা ভক্তি, কিন্তু অন্যায়াভিলাষিতা শূন্য কর্মজ্ঞানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানু শিরোনাম ভক্তি উচ্চতে। সেই প্রকার ভক্তির অধিকারী সেইটি হচ্ছেন শ্রীমন মহাপ্রভুর শিক্ষা। তদনুগত গোস্বামী বর্গ আমাদেরকে সেই প্রকার শিক্ষা দিয়েছেন। আমরা ভগবানের কাছ থেকে কিছু চাইব না, আমাদের ইহলৌকিক পারলৌকিক এসব সুখ তো অতি তুচ্ছ জিনিস, এইগুলির জন্য আমরা হরিনাম করব না, আমরা মুক্তির জন্য হরিনাম করব না, আমরা নানা প্রকার ঐশ্বর্য সেগুলির জন্য হরিনাম করব না, আমরা কৃষ্ণের প্রীতিবিধান হবে সেইটি
মহাপ্রভুর অবদান, এইগুলি কৃষ্ণনাম মন্ত্র কীর্তন করতে করতেই সব লাভ করে যায়। এতে কোনো পাণ্ডিত্যের প্রয়োজন, তথাকথিত পাণ্ডিত্যের প্রয়োজন নাই। তথাকথিত পাণ্ডিত্যের অধিকার যাদের আছে তারা করুন, কিন্তু মূর্খ ব্যক্তির হতাশার কোনো কারণ নাই। মূর্খ ব্যক্তিও মহাপ্রভুর কৃপা বলে ওই নাম মন্ত্র জপ করতে করতে ওই মহাপ্রভুর যা সর্বোত্তম অবদান সেটা তারা লাভ করতে পারে। সুতরাং যাদের যে প্রকার অধিকার তারা সেই প্রকার অধিকার থেকেই অগ্রসর হবে। আরো একটি বিশেষ আলোচ্য বিষয় আমাদের মহাপ্রভুর অবদান, এগুলি আমরা আলোচনা করে কে কতদূর লাভবান হব সেটি আমাদের বিশেষ প্রয়োজনীয় বস্তু বলে আমার কাছে মনে হয়। তার অবদান তো সর্বোত্তম, এ কথা তো সকলেই জানে, সকলেই বোঝে, কিছু না কিছু কম বেশি সবই বোঝে, কিন্তু তথাপি তার সেই অবদানের কথা, তার সেই উন্নত উজ্জ্বল রসে মধুর রসের পরতম পরাকাষ্ঠা গোপীগণ এবং শ্রীমতী রাধারানীর সেই সমস্ত বিচারধারা, যেটি তিনি স্বয়ং নিজে রায় রামানন্দ স্বরূপ দামোদর প্রভৃতি পরম উন্নততম তার পার্শ্বদ ভক্তগণ তাদের সঙ্গে গোপনে আলোচনা করে আস্বাদন করেছেন, যেটি তিনি হাটে মাঠে ঘাটে কোথাও কীর্তন করেননি, সেখানে সাধারণের উপযোগী যে বিষয় সেইগুলি যাতে তাদের মঙ্গল হয় সেই প্রকারই কীর্তন করেছেন। সুতরাং তার আচরণকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখা যায় তিনি অধিকার অনুসারে সেই প্রকার উন্নত উজ্জ্বল রসের বিষয়গুলি জগতে প্রদান করেছেন, আপামার জনসাধারণকে সেটিকে কখনো তিনি প্রদান করেননি। সুতরাং এই বিদ্যুৎ সভায় বিদ্বানেরা বিদ্যাবত্তা তাদের প্রকাশ করুন, কিন্তু আমি মূর্খ মানুষ, আমার একটু মনে হচ্ছে সেই হিতোপদেশে শৃগাল আর সারসের ঘটনার কথা। এই দুজনে বন্ধুত্ব হয়েছিল, এক শিয়ালেতে আর একটা সারস পক্ষীতে, তাই একদিন বন্ধুত্ব করে, শিয়াল বেশি চালাক তো, সে বন্ধুকে নেমন্তন্ন করেছে, এসো বন্ধু আজ তুমি আমার বাড়িতে ভোজন করবে। বেশ খুব ভালো কথা, সে মনে করেছে আজকে তো বন্ধুর বাড়িতে গিয়ে ভোজন হবে, আর এখানে বাড়িতে কিছু খাবো টাবো না, সেখানে গিয়ে খুব পেট ভরে খাবো। সেখানে গিয়ে দেখে শিগাল মহাশয় তার খাদ্য সেগুলি একটা বড় থালাতে রেখে, সেই জলীয় পদার্থ সে রেখে, সে বেশ দিব্যি বলছে এসো ভাই বন্ধু আমরা দুজনে খাই। এই বলে সে তার জিহ্বা দিয়ে চাটতে চাটতে সে খাচ্ছে, আর সারস তো বলছে মহা মুশকিল আমি কী করে খাই, এই জলীয় পদার্থ এ তো আমার ঠোঁট দিয়ে কিছু আমি গ্রহণ করতে পারছি না। আচ্ছা কি আর করবে, ক্ষুধায় কাতর হয়ে সেই রকম আতিথ্য থেকে তার প্রফেসর পরিচয় পেয়ে ফিরে এসে আর একদিন বললে ভাই আপনাকে আমার বাড়িতে একদিন নিমন্ত্রণ রক্ষা করতে হবে, কাল কি সেটির ব্যবস্থা হবে। সেদিন এলো, সে আবার করেছে কি এসো ভাই বলে একটা ছোট সরু মুখ জ্বালা নিয়েছে পুজো নিয়ে, তার মধ্যে সে রেখে দিয়েছে খাদ্য, আর শিয়ালকে বলছে এসো ভাই আমরা দুজনে খাই, শেষে তার মুখ দিয়ে সরু মুখ দিয়ে সেটি নেড়ে খাচ্ছে, আর শিয়াল তো হাঁ করে বসে বসে সারাদিন দেখবে। তা আমরাও এই বিদ্যৎ সভায় বিদ্বানদের পাণ্ডিত্যে, কেউ বললে ইংরেজি, কেউ বললে সংস্কৃত, কেউ বললে উর্দু, কেউ বললো ফার্সি, ঘোড়া টিম, আমাদের কী হবে তাতে, আমাদের যে মাতৃভাষা যা আমরা সহজে বুঝতে পারবো সেটি আমাদের পক্ষে পরম মঙ্গলের বিষয় বলি আমরা মনে করি। সুতরাং আমরা যে স্ট্যান্ডার্ডের লোক, আমরা যে অধিকারের লোক, সেই অধিকারের ভাষণ এখানে প্রদান করাই দরকার, তবে উৎসাহ পাঞ্জব সব কিছুই করা আবশ্যক। পূজ্যপাদ মহারাজেরা সেই প্রকার উৎসাহ দেবার জন্যই তাদের অনুগত জনগণকে বা সেই প্রকার উপযুক্ত ক্ষেত্রে যেগুলি আবশ্যক আছে সেই প্রকার শিক্ষা প্রদান করেছেন, তারা সেইভাবে শিক্ষিত হয়ে জগতের কল্যাণ করুন, এইটিকে আমিও কামনা করি। তবে আমাদের এইখানে সাধারণ লোকের যে মঙ্গল হয় সেই সমস্ত কথাই আমরা আলোচনা করব। মহাপ্রভুর পরম উন্নত উজ্জ্বল রসের যে সমস্ত অষ্টসাত্ত্বিক বিকারাদি যেখানে প্রকাশ পেয়েছে, সেই যে গোপীদের ভাবকাষ্ঠা, বিশেষ করে রাধারানী, সেই ভাবকাষ্ঠার আমাদের আলোচনার দ্বারা আমরা প্রকৃতপক্ষে লাভবান হব না। আমাদের গুরুপাদ পদ্ম এবং গুরুবর্গ সেই প্রকার আদর্শ আমাদের কাছে প্রদান করেননি। তিনি আমাদের কাছে এই একটি শ্লোক মাত্র দিয়েছেন, গোবিন্দ ভুজগুপ্তায়াং দ্বারাবত্যাং কুরুদ্বহ অবাচি নারদ অভিন্নাং বিষ্ণু উপাসন লালস কনুরাজন ইন্দ্রিয়বান মুকুন্দ চরণাম্বুজম নভজে সর্বত মৃত্যু উপাস্যম মমরুত্তম। সুতরাং অবশাসী হয়ে বিশেষাসী হয়ে তারই সেই পাঁচ পদ্ম অনুসরণ করে আমিও আজ আপনাদের কাছে তারই সেই চর্বিত বিষয় উচ্ছিষ্ট আপনাদের নিকট কিছু প্রকাশ করছি। কনুরাজন ইন্দ্রিয়বান মুকুন্দ চরণাম্বুজম, একটু হাওয়া করো ভাই, ন ভজে সর্বত মৃত্যু উপাস্যাম মমরুত্তময়। এই একটি শ্লোকের মধ্যে আমাদের অধিকার অনুসারে আমাদের অনেক কিছু জীবনযাপন করবার বস্তু আমরা পাব। মনুষ্য জন্ম সর্বশ্রেষ্ঠ জন্ম, আমরা সকলেই গৌরব করি, এর থেকে শ্রেষ্ঠ জন্ম নাই। এমনকি দেবতাদের জন্মকে শ্রেষ্ঠ জন্ম বলা হলেও প্রকৃত পারমার্থিক অধিকার লাভের বিচারে মনুষ্য জন্মই হল শ্রেষ্ঠ। দেবাও পিপাঞ্চন্তি কলৌযুগে সম্ভবম, বিশেষ করে দেবতাগণ এই কলিকালে এসে তারা মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে চায়। এমন একটা সুযোগ এই মনুষ্য জন্ম এবং কলিকালের মনুষ্য জন্ম যে কালে দিয়ে আমরা জন্মগ্রহণ করেছি আমরা লাভ করেছি, কিন্তু আমাদের সেই রকম ভাব সুযোগ লাভ করে কি সার্থকতা হলো সেটা কি আমরা বিচার করব না? আমরা কি করছি, কি জন্য বলেছে এই ধন্য কলিতে মনুষ্য জন্ম সর্বাপেক্ষা দুর্লভজনক বলুন তো, আপনারা এর উত্তরে কে দিতে পারেন বা কে কতদূর এইটুকু এই এই অনুসারে আপনারা চেষ্টান্বিত আছেন? কেউ নয়, একরকম বললে এই কথাটাও মিথ্যা হবে। সকলেই আমরা মায়ায় মোহিত হয়ে, ভগবানের মায়ায় মোহিত হয়ে আহার নিদ্রা ভয় মৈত্র এই চারটি বিষয়েতে লিপ্ত হয়ে আছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতের ওই শ্লোক বলছেন, কনুরাজন ইন্দ্রিয়বান, দেখো অন্যান্য প্রাণী তারা ভগবান নাম কীর্তনাদি করবার মতন ইন্দ্রিয় লাভ করেনি, সেই জন্য তারা ভগবানের নাম কীর্তন বা ভগবানের ভক্তি তারা সেইভাবে অভ্যাস করতে সক্ষম নয়। কিন্তু এই রকম যদি সমস্ত উপযোগী ইন্দ্রিয়গুলি লাভ করেও মনুষ্য হয়েও আমরা সেই চেষ্টা না করি যাতে করে মুকুন্দের পাদ পদ্ম ভজন করে আমরা মুক্তি লাভ করতে পারি, শুধু মুক্তিই নয়, মুক্তি সুখং কুকুৎসিতং কৃত্বা প্রেমানন্দং দদাতি ইতি মুকুন্দ, সেই রকম মুকুন্দের পাদ পদ্মে প্রেম ভক্তি লাভ করতে পারি। এই প্রকার ইন্দ্রিয়গুলি আমরা ইন্দ্রিয় সন্নিবেশিত এই মনুষ্য দেহ আমরা লাভ করেছি বহুভাগ্যের ফলে। লব্ধ্বা সুদুর্লভম ইদম বহু সম্ভবান্তে, ইচ্ছা করলেই আমাদের এই রকম দেহটি লাভ হয়নি, বহু বহু জন্ম আমাদের কেটে গেছে এবং সেই সেই জন্মে আমাদের যে অকথ্য দুঃখ যাতনা ভোগ করতে হয়েছে শাস্ত্রকারগণ সেসব বর্ণনা করেছে। আমরা বেশ আছি, সুখে আছি, কেমন খাওয়া দাওয়া ঘর বাড়ি স্ত্রী পুত্র নিয়ে আমরা আবার কি চাই? এইরূপভাবে আমরা এমনই মায়ায় মোহিত, এমন একটা সুযোগ পেয়েও সেই সুযোগটিকে গ্রহণ করতে বিমুখ। সুতরাং আমাদের এই প্রকার সুযোগটা যাতে সফল হয় সে বিষয়ে আমাদের জাগ্রত করে দিন ভগবানের সেবকগণ, ভগবানের ভক্তগণ, তাহলেই আমরা পরম মঙ্গলের দিকে অগ্রসর হব। আমরা তো আচ্ছন্ন হয়ে পড়ে আছি, এই প্রকার মোহগ্রস্ত হয়ে পড়ে আছি, এই প্রকার দুর্লভ মনুষ্য জন্ম লব্ধ্বাসু দুর্লভম ইদং বহু সম্ভবান্তে মানুষ্যম অর্থদম অনিত্যম ইহ ধীর তূর্ণং যথেদ ন প্রতেদ অনুমৃত্যু যাবৎ নিঃশ্রেষায় বিষয় অনু সর্বত স্যাৎ। এইসব কথাগুলি আমাদের কর্ণে প্রবেশ করে না, কি করছো হে? হ্যাঁ, এই দুর্লভ মনুষ্য জন্ম সুদুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কি কাজেতে তোমরা এই জীবনটি ব্যয় করছো? বহু সম্ভবান্তে অনিত্যম অনিত্যম অপিহ ধীর, এবং এই মনুষ্য জন্ম এই সুযোগপূর্ণ জন্ম বেশি দিন থাকবে না, কোনো নিঃশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ড পরেই এইখানে হাটফেরি করতে পারে। সুতরাং এইরকম একটা সুযোগ পেয়ে আমাদের কি করা উচিত? সর্বাপেক্ষা মঙ্গল এই শরীর ব্যতীত অন্য শরীরে হবে না, দেবতাদের শরীরেও হবে না, এবং মনুষ্যতার প্রাণী পশু পক্ষী কীটপতঙ্গ 80 লক্ষ জনই তাতেও হবে না, কেবল একমাত্র এই মনুষ্য শরীরেই সম্ভবপর। সুতরাং এই মনুষ্য শরীরের কত গুরুত্ব রয়েছে আমাদের কাছে, সেটা কি আমরা এইরকম ভুলে থাকব? পশু পক্ষী কীটপতঙ্গ ও মনুষ্যতার প্রাণী তারা বলছে ভগবান আমাদের সেই প্রকার সুযোগ দেননি, আমাদের সেই প্রকার ইন্দ্রিয় প্রদান করেননি, আমাদের সেই প্রকার জিহ্বা দেননি, আমরা তার নাম কীর্তন কী করে করব, তার ভজন কী করে করব। কিন্তু তোমরা হে শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু তোমরা সেই রকম সুষ্ঠু দেহ লাভ করেও ভুলে রইলে। সুতরাং আমরা করি না, আমরা পাইনি সেরকম সুযোগ, কিন্তু সুযোগ পেয়েও তোমরা এত মূর্খ, সেই রকমভাবে তোমরা সেই বস্তুর অনুসন্ধান করলেন না। তা আমরা এসেছি এইখানে সাধুদের কাছে এসেছি, আমাদের এই মোহ যাতে বিদূরিত হয়, তারা সেই প্রকার আমাদের কৃপা করুন, আমাদের সেই প্রকার ব্যক্তিকে সে উন্মেষিত করে দিন, আমাদের সেই ব্যক্তিকে উন্নত করে দিন, যাতে করে আমরা ওই রকম আহার নিদ্রা ইন্দ্রিয় তর্পণকে ইশার করে বর্তমান জগৎ যেভাবে উন্নত বলে নিজেদের মনে করছে, আহার নিদ্রা ইন্দ্রিয় তর্পণ এইটি প্রচুর পরিমাণে আরও উন্নত পাশ্চাত্য দেশে ধারণে তাদের আচার অনুসরণে আমরা উন্নত হয়ে মনে করছি, আমরা খুব উন্নত হয়েছি, কিন্তু প্রকৃত ভারতের আদর্শ সেটি নয়। ভারত পারমার্থিকতায় সমস্ত পৃথিবী সমস্ত বিশ্বের মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ, সেই পরমার্থ বস্তুই হচ্ছে এই মনুষ্য জন্মের একমাত্র আচরণীয় ধর্ম। সুতরাং সেই বস্তুতে আমাদের অরুচি, খেতে নাই বা পেলাম কি এসে যায়, ছেঁড়া কাপড় পরলাম তাতেই বা কি এসে যায়, ওয়া পার্ক করে দিয়ে আমাদের কি হবে রে বাবা, ভালো ভালো রাস্তাঘাট বানিয়ে আর নানা প্রকার ইন্দ্রিয় তর্পণের বিষয়গুলি টিভি আবিষ্কার করে সেই সমস্ত কুৎসিত সব চিত্র আমাদের দেখিয়ে আমাদের কুৎসিত মুখী করার আমাদের কি প্রকৃত মঙ্গলের বিষয়? এই কি আমাদের মঙ্গলাকাঙ্ক্ষী ব্যক্তিগণের কর্তব্য? এই কি আমাদের মুনি ঋষিগণের চিন্তাধারা? আর আমরা এখন বলছি কি, ও মুনি ঋষিদের চিন্তাধারা এখন আর অচল, এখন অচল, ওসব চলবে না, এখন সচল হয়েছে কি পাশ্চাত্যের অনুকরণ। হায় রে ভারত, এই বুঝি ভারতের আদর্শ, এই বুঝি স্বাধীনতার চরম ফল আমাদের লাভ হয়েছে। এই কথা আপনারা একটু বিবেচনা করে দেখুন, ঋষিদের যে সমস্ত শিক্ষা সেইগুলি আমাদের মঙ্গল না বর্তমান পাশ্চাত্য পদলেহী ভারতের যে প্রকার চেষ্টা সেটি আমাদের মঙ্গল। সুতরাং আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি, এবং এই তাও অনিত্য ক্ষণভঙ্গুর জন্ম, এই জন্মে আমাদের কর্তব্য কি একমাত্র সেইটি আমাদের বিবেচনীয়। তার জন্যই মহাপ্রভু আমাদের এসে সর্বসাধারণকে বললেন, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। দেখো এই মনুষ্য জন্ম এই হরিনাম ব্যতীত বৃথা হয়ে যাচ্ছে, অন্য কোনো উপায়ে এই মনুষ্য জন্মের সার্থকতা লাভ হতে পারে না, বা ভগবানের পাদপদ্ম লাভ করতে পারা যায় না। সুতরাং আমাদের এই মনুষ্য জন্মের সার্থকতা কী প্রকারে আমরা লাভ করব, আমাদের পারিপার্শ্বিক অবস্থা আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে সেইগুলি আমাদের সমালোচনা করা দরকার। আমরা জন্মগ্রহণ করে পিতা মাতার কাছ থেকে প্রথম কী শিক্ষা পাচ্ছি বলুন, আপনারা কী শিক্ষা দেন আপনাদের সন্তানকে? হরিনাম করো, তবে কী শিক্ষা দেন? বাবা লেখাপড়া শেখো, লেখাপড়া শিখে কী করবে, না খুব বড় একটা চাকরি পাবে, প্রচুর টাকা পয়সা উপায় করবে, বাড়িখানে তখন পাকা করে অট্টালিকা বানাবে, হ্যাঁ এয়ার কন্ডিশন করবে,
মোটর গাড়ি করবে আর কি বিশাল সম্পত্তি প্রচুর পরিমাণে করবে, যাতে বসে বসে তোমার জীবনযাত্রা সুখে চলে যায় আর কি। এইরকম টাকা উপায় করলাম, ঘর বাড়ি করলাম, মোটর গাড়ি করলাম, তারপরে তারপরে কি আবার করতে হবে? এই তো হয়ে গেল, খাওয়া পড়া থাকা আমার তো হয়ে গেল, তা তো নয় বাবা, তারপরে বিয়ে করতে হবে, বিবাহ করে পুত্র কন্যাদের নিয়ে এই সংসার যাপন করো, তাদের লেখাপড়া শেখাও, রোজ হাত ধরে ধরে স্কুলে নিয়ে যাও, আর হাত ধরে ধরে বাড়িতে নিয়েছো, এমনকি গিন্নিকে নিয়ে পর্যন্ত সেই কাজে উভয়ে এই কাজ করো, এই তো পরম কর্তব্য তোমাদের। তারপরে তাদের বিয়ে ধরা দেবে, তাদের বড় লোকের সঙ্গে জামাই করবে, তারা বড় বড় পার্টিতে যাবে, সেই সব করে এই উন্নত জীবন এই প্রকার আমরা তাদের কাছ থেকে সেইভাবে শিক্ষা পাচ্ছি। সমাজও আমাদের তাই বলছে যে যত এই প্রকার পাশ্চাত্য আচার বিচার বেশভূষা খাদ্য খাদক সমাজ ব্যবস্থাকে বহুমানন করে আমরা কি করছি দেখুন, প্রথমে কোট প্যান্ট ছাড়া আমরা এখন আর কাপড় কেউ পরি না, বেশভূষায় সব সাহেব, মেয়েদেরও আমরা মেম সাহেব করেছি, তারাও ফ্রক ফ্রক ট্রক করে ইত্যাদি, আজ আবার আজকাল আমরা একটা সালোয়ার কামিজ বই গেছি, যদিও এটা পাশ্চাত্য দেশের না হোক তথাপি আমাদের বাংলার বা ভারতে যে শাড়ি সেটা এখন বিদায় দিয়েছে। আচ্ছা বেশভূষা আমাদের পরিবর্তন, তারপরে খাদ্য খাদক এখন বলুন নিরামিষ আর ভালো নয়, ওসব প্রাচীন শাকপচু খেত যত সব বৈষ্ণবগণ, পিতা পিতৃ পুরুষ প্রভৃতি সকলে আমাদের সাত্বিক আহার সর্বশ্রেষ্ঠ আহার বলে শাস্ত্রাদিতে বর্ণন করেছেন এবং সেগুলিকে গ্রহণ করেছেন, এখন আমরা সেগুলিকে বিদায় দিয়েছি, দিয়ে তারপরে সেবার্থে আমি সেই যত কদর্য সর্বপ্রকার মাংস এমনকি অবৈধ যে কোনো নিষিদ্ধ হিন্দুদের পক্ষেও সেই সমস্ত মাংসাদিকে তারা বিবাহাদি অনুষ্ঠানেতে প্রচুর পরিমাণে আপ্যায়নের জন্য ব্যবস্থা করে থাকে। পাশ্চাত্য ধারণা সব এক জায়গায় জমা করে দিয়ে যে যা পাচ্ছে সেখান থেকে খুচিয়ে কিছু কিছু করে নিয়ে আসছে আর আলোটা গ্রিন করে দিচ্ছে, দিয়ে সব খাচ্ছে, কেউ পায়ে পায়ে ঠেকাঠেকি করছে, বিরুষ্টি এইরকমভাবে আমরা এইসব অনুষ্ঠান করে আমরা মনে করছি অ্যারিস্টোক্র্যাট, আমরা বড় উন্নত হয়েছি, আমরা এইরকমভাবে পাশ্চাত্য মোহে মোহিত হয়ে পাশ্চাত্য দেশের ভাবধারা চিন্তা স্রোত নিয়ে বিবাহ আর মন্দির করে নারায়ণে ওসবের দরকার নেই, এখন রেজিস্ট্রি করে বিবাহ করলেই হবে আর বিহার পাড়ি হনিমুন করবার জন্য চলে যেতে হবে, হয় সমুদ্রের ধারে না হিমালয় পার্বতী এই শ্যামল দৃশ্যের মধ্যে, এই প্রকার আমরা সেইগুলি সমাজে চলব। আরও বেশি কি ওসব বাপ মার ঠাকুর তাদের সাধ্যবাধ্য ওসব করে কী হবে? হ্যাঁ এখন ম্যারেজ অ্যানিভার্সারি করতে হবে, যে তারিখে বিয়ে হয়েছে সেই দিন সেই তিথি বা সেই দিন এলে তখন বুড়ো বুড়ি হয়েছে তারাও গলায় মালা দিয়ে গিয়ে চেয়ারে বসেছে আর সব এসে তাদের নানা প্রকার উপহার প্রদান করেছে, এইগুলি আমরা আমাদের সভ্যতা উন্নতি আর কি পার্টি করা আর কি ফাংশন করা, ছেলে মেয়ে সব সেখানে গিয়ে নাচ গান করে অহ কি ফাংশানে কি কাজ হলো, দেশ আমাদের কত অগ্রগতি হয়েছে এইসব তো ছিল না। বোঝায় আপনি শিক্ষিত একজন ব্যক্তি, আপনি স্কুলের শিক্ষক, আপনি এইগুলোকে বলছেন আমাদের উন্নতি, কি লাভ হলো আপনার এই মেয়েকে এরকমভাবে নাচিয়ে গাইয়ে, এই যে আপনারা সন্তানি নাচ নাচছেন এমনি এমনি করে এতে আপনার দেশের কি উন্নতি হবে, বা অন্যান্য এই যে তাদের নাচগুলি এর দ্বারা আপনি জন্ম মৃত্যু জড়া ব্যাধি শোক তাপ এইগুলির হাত থেকে অব্যাহতি পাবেন, এইগুলি আপনারা চালু করে দিয়ে এই তরলমতি শিশুদের বা বালক বালিকাদের কোন পথে নিয়ে যাচ্ছেন এইগুলি আপনারা চিন্তা করছেন না, আর এইগুলিকে এর জন্য এত অর্থ ব্যয় করছেন কিন্তু প্রকৃত মঙ্গল যে কি সেটা আপনারা তাদের শিক্ষা দিলেন না, স্কুল কলেজ আমাদের প্রকৃত মঙ্গল যে কি ভগবানের পাদ পদ্মে ভক্তি সেটির কোনো কথা বলেন, তারা কি বলেন
যে কলিকালে এই হরিনাম ছাড়া আর অন্য কোন গতি নাই। অতএব তোমরা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো। বলে এটা বললে তো বিধর্মীরা খেপে যাবে, বলে খেপে গেলেও তাদের এই চিন্তা নেই, তাদেরও মরম মঙ্গল। এই যে সার্বজনীন, সুতরাং সার্বজনীন আমরা কেন সার্বজনীন মঙ্গলের ব্যবস্থা করবো না, প্রবর্তন করবো না?